এবং আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, ভূত এফএম এট রেডিও ফুর্তি ডট এফএম। যারা স্টুডিওতে আসতে চান এবং স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘটনার সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে। কোথা থেকে লিখছেন, কোথায় ঘটনাটি ঘটেছে সেটা হয়তো আমরা উল্লেখ করার আগে আপনি জানিয়ে দিতে পারেন, যেটা উল্লেখ করা যাবে না আমরা সেক্ষেত্রে সেটা উল্লেখ করব না। কিন্তু আপনাকে জানাতে হবে ঘটনাটা কোথায় ঘটেছে, এটা অনেকের সামনে ঘটেছে কিনা। আর আমরা আপনারা অনেকেই অনেকেই অনেক আক্ষেপ করেন, অনেকে অনেক কষ্ট পান যে অনেকের ইমেল আমরা পড়ি না, অনেককে আমরা ইনভাইট করি না। কিন্তু আপনারা নিজেরাও জানেন যে কারণগুলো কি, আপনারা নিজেরা খুব ভালোভাবে জানেন। কারণ সেই সব যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যারা পাঠাচ্ছেন তারা নিজেরা জানেন যে ঘটনাটা আসলে কতটা আসলে সবাইকে শোনানোর মতো, বা সেই ঘটনাটা আপনারা কোথা থেকে পেয়েছেন বা কিভাবে শুনলেন, এটা এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। আমি যেরকম জানি আপনিও জানেন যে কেন আপনার ঘটনাটা সিলেক্ট করা হচ্ছে না। আমরা সবসময় মানে কষ্ট পাই কাউকে না করতে, বাট আপনার চাইতে যদি আরো একটা ভালো ঘটনা আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আপনার ঘটনাটি বাদ পড়ে যাবার সম্ভাবনা খুব বেশি। রাহাত আমাকে লিখেছেন যে রাসেল ভাই, আমরা চারজন ফ্রেন্ড মিলে ঘরের লাইট নেভিয়ে ভূত এফএম শুনছি। শাপলা আমাকে লিখেছেন যে কেমন আছেন, টিং তিনি আমাকে এসএমএস করেছেন, টিং যাও কক্সেস বাজার থেকে। এবং আমাদেরকে কামরুল চিটাগং থেকে এসএমএস করেছেন, আমাদেরকে রেজা মতিঝিল থেকে, এছাড়াও জীবন আমাদের এসএমএস করেছেন রূপগঞ্জ থেকে, আমাদেরকে অমল এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু কাউসার আমাকে এসএমএস করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে, তিতুমির আমাকে এসএমএস করেছেন এবং তিনি ঝাউতলা কক্সবাজার থেকে আমাদের এসএমএসটা পাঠিয়েছেন, ফাজিল ভূত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে বিজয় উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে আজকের কাহিনীগুলি জোশ, এটা আপনি না শুনে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, কারণ কাহিনীগুলি কি, একটা কাহিনী কেবল শেষ করলাম আমরা। যাই হোক, আমাদেরকে এছাড়াও হৃদয় এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মেঘলা এবং মোহন বরিশাল থেকে, লিমন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও হুমায়রা রোকেয়া হল থেকে, এছাড়াও রিফাত আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। যাই হোক, যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলি যে আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আনফর্চুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে একেবারে চিন্তার কিছু নেই, আপনার এয়ারটেল এম রেডিও থেকে আপনি এই এপিসোডটি আরো একবার শুনতে পাবেন। সেজন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে, 4040 সিলেক্ট করতে হবে, চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড শোনার জন্য আপনাকে অপশন দেওয়া হচ্ছে। আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস, জাস্ট এখন যেটা প্লে করা হচ্ছে সেটা, এবং এটা পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং সেই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আমরা চলে যাব ঘটনায়, তবে তারা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হচ্ছে, এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা চলে যাচ্ছি অতিথিদের ঘটনায়। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় এখন রাত 12:15। আমরা ভূত এফএম এর একটা ঘটনা শুনিয়েছি অলরেডি, এবং আমরা বলেছিলাম যে গেস্টের কাছে আবারও ফিরে যাব আমরা, এবং প্রথমবারের মতো গেস্টের কাছে যাব। তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়েছিলাম, এবং আমি রাসেল আছি আপনার সাথে, আছে আমাদের সাথে মাসুম এবং আজকের অতিথিরা। প্রথম অতিথির কাছে আমরা যাব এখন, তবে তার আগে আমাদের ছোট্ট একজন লিসনার আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। একদম ছোট একজন লিসনার আছে, তোমার নামটা বলবো একটু?
হ্যালো, মাই নেম ইজ তানিশা।
ওকে, সো তোমার বাবা আজকে ঘটনা বলবেন, রাইট?
ইয়েস।
তো বাবাকে কি তুমি নিয়ে এসছো সঙ্গে করে?
হ্যাঁ।
কোন ক্লাসে পড়ো তুমি?
ক্লাস 3-তে।
ক্লাস 3-তে পড়ছো? ওকে, ভূত এফএম শোনো?
হ্যাঁ শুনি।
ভয় লাগে?
না,
ভয় লাগে না। বাবার গল্পগুলো শুনে কি ভয় লেগেছিল?
না,
ভয় লাগে না। ওকে, দেখি তো বাবার গল্প শুনে ভয় লাগেনি তানিশার, বাট আপনাদের হয়তো ভয় লাগতে পারে, সেটা আমরা আশা করবো আর কি। যাই হোক, তানিশা অনেক সাহসী বোঝা যাচ্ছে। তো আমরা সরাসরি আপনার ঘটনা যাচ্ছি, আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ?
আমি মাসুম, বনানী থেকে এসেছি। First, I want to tell thanks the Lord to our dearest Russell Bhai, and also thanks to our presented younger daughter and her mom, Rihanna. Actually, আমার স্টকে ইন মাই লাইফ 10 থেকে 15টা মতো ঘটনা আছে।
আচ্ছা,
এবং প্রত্যেকটি আছে 100% রিয়েল, এবং এখানে কোনো ম্যানিপুলেট নেই অ্যাকচুয়ালি।
আচ্ছা,
তার মধ্যে এখন একটা যে ঘটনা বলবো সেটা একটু বলি আমি। এটা হচ্ছে খুলনায়, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। খুলনায় আমার বড় ভাইয়ের মাদার ইন লর কে নিয়ে, উনি 2007 এর দিকে মারা যান। তো মারা গেলে যথারীতি ফ্যামিলিতে যে ধরনের ঘটনাগুলো ঘটে এগুলো সব হয়ে যায় এবং ওনাকে দাফন করা হয়। আমি ফার্স্টে বলি, উনি পরিবারটা যথেষ্ট ধার্মিক ছিলেন এবং ওনার হাজব্যান্ড আগেই এক্সপায়ার্ড করেন এবং নিজস্ব কবরস্থানে, পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। তো যখন দাফন করা হয় সান এবং টু অর থ্রি ইয়ার গার্ড সবাই উপস্থিত ছিল এবং গ্রামের আদার্স যারা সম্মানিত লোকজন, হুজুর, ওনারা সবাই উপস্থিত ছিলেন। তো ওনাকে যখন দাফন করা হয় তখন ওনার ছেলেরা ওনার সঙ্গে, মানে জাস্ট ওনাকে কবরে নামাতে যে নামানোর জন্য ওনার কবরে নেমেছিলেন। তো এই সময় ওনার মেজো ছেলের পকেট থেকে কোন এক সময় মোবাইল পড়ে যায়, যেটা অ্যাকচুয়ালি উনি জানতেন না। তো স্বাভাবিক সব কবর হয়ে যায়, হয়ে যাওয়ার পর যে যার মতো চলে যায় দোয়া টোয়া করে।
আচ্ছা, আমরা আজকে শুরু করতে চেয়েছিলাম অন্য একটা ঘটনা দিয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনি। আমরা শুরু করতে চেয়েছিলাম, আপনার মনে হয় আরেকটা ঘটনা বলেছিলেন আপনি, এবং সেই ঘটনা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম আজকে।
আচ্ছা, এখানে একটা কয়েকটাই ঘটনা আছে, এর মধ্যে আমি ভূত যেটা নিজে একটা প্র্যাকটিক্যাল নিজে দেখেছিলাম,
সেটা আমি ছোটবেলায় দেখেছিলাম আপনাদের এলাকায়।
এই ঘটনাটা হচ্ছে 80 এর পরে, মেবি 81 অর 82। তখন আমি ছোট, আমাদের এটাও খুলনাতেই। তো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা 4-5 ভাই বোন, সন্ধ্যার পরে ওই দিন কারেন্ট ছিল না বেসিক্যালি। তো কারেন্ট না থাকাতে এবং রাতটা একটু অন্ধকার ছিল, তো পাওয়ার না থাকাতে আমরা সাধারণত সন্ধ্যার পরে একটু গেমস করি, বিভিন্ন রকম গেমস করি। তো ওদিন যেহেতু গেমস করা হয়নি এবং যথেষ্ট জোনাকি পোকা দেখা যাচ্ছিল। আর একটু আমি একটু বলি যে আমাদের বাড়িটা অলমোস্ট 2 বিঘার মতো ছিল, যেটা মাঝখান থেকে একটা রোড ক্রিয়েট করা হয়েছিল কোন এক কারণে, যে কারণে বাড়িটা দুইটা ভাগ হয়ে যায়। তার ম্যাক্সিমাম পোর্শনে হচ্ছে আমরা ছিলাম এবং একটা মিনিমাম পোর্শনে ওটা হচ্ছে জাস্ট পরিত্যক্ত ছিল এবং যেখানে যথেষ্ট জঙ্গল ছিল, বাঝঝাড় এই ধরনের, এবং যথেষ্ট নোংরা, এখানে অ্যাকচুয়ালি কেউ যেত না। তো আমরা যখন সন্ধ্যার পরে জোনাকি বোকা ধরছি, তো সবাই জোনাকি বোকা ধরতে ধরতে আমরা মেইন বাড়ি থেকে রোডের দিকে যাই। আর একটা স্বাভাবিক বিষয় যেটা, জোনাকি বোকাগুলো হয় কি, যখন ধরতে যান এ কি করে আরো দূরে চলে যায় এবং যেদিকে বেশি অন্ধকার এরা সেদিকে চলে যায়। তো যাই হোক, আমরা ঠিক ওরকমই ওদের পিছনে ছুটতে 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 মেইন রোড হয়ে দেন আমরা ওই পিছনের বাড়িটা চলে যাই। তো যখন চলে যাই খুব একটু ভিতরে যখন ঢুকে যাই জঙ্গলের মধ্যে, তখন আমি 22-25 ফিট থেকে আমি একটু ডিফারেন্ট প্যারানরমাল অ্যাক্টিভিটি আমি একটু ফিল করি।
আচ্ছা,
যেমন বাট তখন আমি এরকম কনফার্ম না, কারণ তবে এর আগে আমি শুনেছিলাম যে আমাদের পিছনে ওই জঙ্গলটায় ধরুন বাঝঝাড়ে, বাঝঝাড় বলা হতো, ওখানে কিছু ডিফারেন্ট কিছু একটা আছে যেটা সবাইকে ভয় দিত বাট বড় কোনো ক্ষতি করতো না।
আচ্ছা,
তো যা হোক, আমি যা জোনাকি পোকা সবাই ধরতে ধরতে যখন একটু ভিতরে চলে যাই, তখন জাস্ট 20 ফিটের মতো যখন চলে আসি, তখন দেখি অলমোস্ট 9-10 ফিটের মতো হাইট, বেশ হেলদি, শর্ট ড্রেস পরা, দ্যাট মিন্স আমি এটাকে সিমিলারেশন করব সিম্বা, সরি ঠিকই, একটা দত্ত টাইপ এরকম আর কি।
অনেক, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক বিশাল দেহ,
রাইট রাইট, আলাদিনের
যেরকম আমরা মানে দেখে অভ্যস্ত বা যেরকম পড়ে অভ্যস্ত, রাইট।
তার হাতে একটা শর্ট লাঠি ছিল, এটা 1 ফিট থেকে 2 ফিট এরকম সাইজ, খালি পা, শর্ট ড্রেস বলতে মেবি একটা লুঙ্গিও হতে পারে, একটা শর্ট প্যান্ট হতে পারে, মাথায় চুল নেই, মাথাটা বেশ মোটা, পেট উঁচু এবং সব ফিগারটা জাস্ট অ্যাবনর্মাল। আর তখন আমি জিনিসটা দেখে আমি আশ্চর্য হইনি, বাট যখন একটা সিমটম দেখলাম তখন আমি বেশ আশ্চর্য হলাম। সে সিমটমটা হচ্ছে, আমরা সাধারণত যারা হিউম্যান, যারা মানুষ, তাদের ফ্রন্ট পায়ের ফিঙ্গার গুলো থাকে ফ্রন্ট সাইডে, বাট আমি ওটাকে দেখলাম যে জাস্ট রাইট লেগ অ্যান্ড লেফট লেগ বোথ সাইড ফিঙ্গার গুলো ডান দিকে এবং বাম দিকে।
আচ্ছা,
তো আমি তখনও কনফার্ম হয়নি, মানে আমি তখনও পরিপূর্ণ বুঝতে পারিনি, বাট যখন আমি খুব আশ্চর্য হলাম এবং আরো আরো ক্লোজ হলাম, যখন ক্লোজ হয়েছি আমি অলমোস্ট সে আমার থেকে 8 to 10 feet, তখন আমি দেখি যে সে আমার থেকে আসলে অনেক উঁচু এবং খুব বিশ্রী দেখতে, এবং সে লাঠি নিয়ে ঠিক আমাদের দিকে আসছে। তখন আমি পরিপূর্ণ বুঝতে পারি, এবং আমার বোন সঙ্গে ছিল, সে আমাকে আগে থেকে সতর্ক করছিল, বাট তখনও আমি এটা ঠিক
আমলে
বা নেইনি, বাট ঠিক তখনই সে আমাকে হাত ধরে টেনে আমাকে দৌড়ে নিয়ে যায়। এই হচ্ছে ফার্স্ট তাকে আমি দেখেছিলাম। আর এর সঙ্গে কিছু সিমটম আমি পরে পেয়েছিলাম, যেটা বোঝার পরে, সেটা হচ্ছে যেহেতু আমি যেখানে ছিলাম এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাতের বেলায় অনেক লোক এখানে চলাচল করে, অনেক লোক চলাচল করে, তো সেখানে সে বিভিন্ন লোককে রাতের বেলা ভয় দেখাতো। তো ভয়ের সিমটমটা ঠিক এরকম ছিল যে কখনো সে কোনো মানুষকে দেখলে বাঁশঝাড়ের একদম টপ বাঁশঝাড়টা টেনে একদম মাটির দিকে নিয়ে আসতো এবং বিকট শব্দ করত, কখনো দুইটা বাঁশকে মিলে জাস্ট ঘর্ষণ করত, আবার কখনো বিকট বিভিন্ন রকম বাজে আওয়াজ করত। তো এরকম আমরা জেনেছি বা দেখেছি যে যতদিন জঙ্গলটা ছিল ওখানে পপুলেশন অনেক বাড়েনি, যখন যতক্ষণ ততক্ষণ সে ওরকম বিভিন্ন রকম প্রবলেম করতো, বাট কারো ওরকম ক্ষতি করেনি, বাট যখন বাগানটা আসলে ডিস্ট্রয় হয়ে যায় তখন অ্যাকচুয়ালি সে তাকে আর দেখতে পাওয়া যায়নি।
আপনি একদম সামনাসামনি দেখেছিলেন চোখের সামনে, এবং নিশ্চয়ই সেই দৃশ্যের কথা এখন আপনার মাঝে মাঝে মনে পড়ে।
100%
ওকে, সো এই ছিল ঘটনা, এবং এর মাঝখানে আরো কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে কৃতান্ত SMS করেছেন নওগাঁ থেকে, এছাড়া আমাকে জারিফা SMS করেছেন বনশ্রী থেকে আমাদেরকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রেজাউস SMS করেছেন, মামুন SMS করেছেন নরসিংদী থেকে। তারা তিন ফ্রেন্ড মিলে আমাদের স্যার একসাথে, তারা একসাথে হোস্টেলে বসে ভূতাতাম শুনছেন। মৌ আমাদের SMS করেছেন লালমাটিয়া থেকে, এবং তিনি বলছেন যে তার ভূত FM তিনি শুনছেন এবং তার কাছে খুব ভালো লাগছে, এবং প্রতিটি এপিসোডই তার ভালো লাগছে, তিনটা এপিসোড তিনি এখন পর্যন্ত শুনেছেন। এছাড়াও কিষান SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন তোফায়েল হোসাইন ফরিদপুর থেকে, এবং আমাদেরকে SMS করে তিনি লিখেছেন যেটা, যে তার ভয় পাওয়ার চাইতে ঘটনা শুনতে বেশি ভালো লাগে। এছাড়া আমাদেরকে শামীম SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমরা ভূত FM শুনছি, খুব উপভোগ করছি। আরিফ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রকি বরিশাল থেকে। এছাড়াও শাকিব আমাদের SMS করেছেন ওয়ারি থেকে। নিরয় আমাদের SMS করেছেন, এবং আমাদের তার কালকে এক্সাম, এবং আমার যেটা মনে হয় যে এখন আপনার পড়াশোনা এবং ঘুমের দিকে মনোযোগ দেওয়া উচিত বেশি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাদ্দাম এবং ইমন। এছাড়াও ইমন আমাদেরকে শরীয়তপুর থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে কিভাবে স্টুডিওতে আসবো আমরা, সেই ভূত FM মোটামুটি 2.5 বছরের মতো হয়ে গেল, আমরা তখন থেকে বলে আসছি যে একমাত্র আসার উপায় হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই ঘটনা পাঠিয়ে, আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি চান্স পাবেন এখানে আসার, এবং আপনাকে ইমেল অ্যাড্রেস লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে, ভূত FM @radiofurti.fm এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠিয়ে দিন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনার ঘটনা ভালো হলে ডেফিনেটলি আমরাই আপনাকে খুঁজে বের করব। আচ্ছা, এছাড়া আমাদেরকে জাহিদ SMS করেছেন আবদুল্লাপুর থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাফি, এছাড়াও আমাদেরকে মুস্তাফিদ SMS করেছেন, রেজা মতিঝিল থেকে আমাদের SMS করেছেন, জিকু আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে রাতে তিনি ঘুমানোর সময় তার বেডের নিচে সাউন্ড পান। আচ্ছা, এই ঘটনাটা আপনি ডিটেল লিখে পাঠান, আমাদেরকে ইমেল করে পাঠান, যদি ঘটনা ভালো হয় ডেফিনেটলি আপনার ঘটনা আমরা শেয়ার করব বা আপনি এসে শেয়ার করার সুযোগ পাবেন। আলামিন আমাদের SMS করেছেন, SMS করেছেন চয়ন, এবং তিনি এছাড়াও এস এম এস করেছেন সাইফুল, এস এম এস করেছেন আমাদেরকে শাকিব ফেনি থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন মোহাম্মদ আজিম, এবং এছাড়াও আমাদের এস এম এস করেছেন বিভাস, এস এম এস করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে, এবং এস এম এস করেছেন, এবং তিনি অরফেন, অরফেন মুভিটা কিছুক্ষণ আগে দেখেছেন। হ্যাঁ, অরফেন একটা অসাধারণ মুভি এবং এটা হরর, আমার কাছে আমার খুবই মানে কিছু প্রিয় মুভির মধ্যে, হরর ফিল্মের মধ্যে এটা একটা, এবং খুবই খুবই অসাধারণ একটা মুভি। আমাদেরকে অনেক এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রিন্তু, এছাড়াও এস এম এস করেছেন আরো অনেকে। যারা এস এম এস পাঠাতে চান তারা এস এম এস পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে, এবং তারও কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা এখন শুনবো। আপনার নামটা প্রথমে বলবেন এবং কোথা থেকে এসেছেন?
আমি ইয়াসিন আহমেদ মুন্না, আমি আসছি রামপুরা থেকে।
আচ্ছা
রাসেল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি।
আমাদের কাউকে ধন্যবাদ দিতে হবে না, আপনি ঘটনাটা শুরু করুন।
আচ্ছা, আমার ঘটনাটা একটু বড়, সেটা হচ্ছে 2004 থেকে কন্টিনিউ করে আসতেছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে আমরা 2004-এ যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমি আমাদের একটা বাসাতে শিফট করি। তো ওই বাসার কিছুদিন যাওয়ার পরে আমার দুটো আর কি, এখানে আমাদের বেডরুম দুটো, ড্রয়িং নাই, ডাইনিং নেই, কোনো স্পেস নাই, জাস্ট দুটো বেডরুম, আর মাঝখানে হচ্ছে পাকের ঘর এবং টয়লেটটা। তো আমি, আমার মা এবং আমার বোনেরা ভেতরের রুমটায় ঘুমাতো এবং আমি ফ্লোরিং করতাম, আমার বাবা খাটে থাকত। তো ফ্লোরিং করার ইয়েতে মাঝে মাঝে রাতেবেলা একটা দেড়টা, বারোটা কিংবা একটা দেড়টা, দুইটা, তিনটা বাজে, এই সময় আমি পায়ের সাউন্ড পাইতাম রুমের ভিতরে, কেউ হাইটে যাচ্ছে, এমনকি আমার মাথার উপর দিয়ে, আমার মাথার পাশ দিয়ে, আবার মশারি ধরে টান দিত। তো এই ঘটনাগুলো আমার বাবাকে কিংবা আমার মাকে বললে ওরা বলতো যে এইগুলো কিছু না, তুমি হয়তোবা ভুল শুনছো। রাতের বেলা আমি পায়ের হাঁটার আওয়াজটা ভুল শুনতে পারি, কিন্তু আমার মশারি ধরে টান দিবে কে? এত রাতে বেলা তো কেউ দাঁড়ায় থাকে না মশারি টান দেওয়ার জন্য। যাই হোক, তো ওই বাসার ছাদটা দুইতলা বাসা, ওই বাসার ছাদটা ছিল এরকম যে কোনো রেলিং ছিল না, আর একটা কোনো একটা নারিকেল গাছ, তার নিচে একটা দুটো আর কি ইটা দিয়ে একটু উঁচু করে দুটো লোহার মোটা মোটা পাত দিয়ে ওইখানে একটা গাজি পানির ট্যাঙ্ক বসানো, আর দুই পাশে একটু জায়গা আছে বসার মতো। ওইখানে আমি প্রতিদিন সন্ধ্যায় যা বসতাম, এমনকি রাত পর্যন্ত থাকতাম, 8-9 পর্যন্ত, এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তো একদিন আমি ওইখান থেকে, ছাদ থেকে নিচে আসার পরে আমার মা বলতেছে যে তুমি আর ছাদে যাও না। তো আমি কারণ জিজ্ঞেস করাতে উনি আমার সাথে রাগারাগি করল, বাট আমার রাগের কাছে উনি হার মেনে গেল। তো বলতেছে যে দেখো, আমার আরেকটু বলে নেই রাসেল ভাই, এটা হচ্ছে যেখানে আমাদের পানির ট্যাঙ্কটা তার ঠিক নিচেই আমাদের ঘরের জানালাটা, ভিতরের সাইটের ঘরের জানালাটা। তো আমার মা নাকি একদিন দেখছে জানালা দিয়ে একটা পা নিচে আর উপরে কাউকে দেখা যাচ্ছে না। তো দুইতলা থেকে তো কেউ যদি পা ঝোলায় মোস্ট প্রবাবলি 1 ফিট যাবে, কিন্তু নিচতলা পর্যন্ত তো যাবে না, কিন্তু আমার মা ওটা দেখছে। তো আমি এগুলার আমলে নিইনি, আমি আমার মতো যাইতাম। এই কিছুদিন পরে আরেকটু বলে নি, আমাদের ঘরের আর কি ছাদের ছাদটা ছিল তালাবদ্ধ, বাইরের কাছ থেকে আমি চাবি চেয়ে নিয়েছি, আমি আমার মতো যাইতাম। একদিন আমি তালা খুলে যেই ছাদের ভিতরে ঢুকছি, সেখানে দেখলাম একজন হুজুর টাইপের, এবং সে এত লম্বা, 7-8 ফিটের উপরে হবে, এত ইনোসেন্ট, এত সুন্দর, এরকম আমি আর কোন হিউম্যান দেখি। তো আমি তাকে সম্মান জানাই, সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনি কে? তো উনি আমাকে বললো আমি মেহমান, কিন্তু আপনি এখানে কেন? তালা তো লাগানো। তো রাসেল ভাই, তালা লাগানো, উনি ঢুকলো, তো উনি আমাকে বললো যে আমাকে দুষ্টমি করে ওরা তালা মেরে চলে গেছে। এই কথা বলার পর আমিও আর কি অত কিছু বুঝতে পারিনি, জাস্ট ঘর ঘুরে অন্যদিকে তাকাইছি। এরপরে যেই ওনার দিকে তাকাইছি, উনি ভ্যানিশ। এক দেড় সেকেন্ড আমি একদম স্টপ হয়ে গেছি। এরপরে এত দ্রুত আমি ছাদ থেকে নিচতলায় নামছি, এর ভিতরে যদি ওই লোকটা, কোনো তিনটা ফ্যামিলি ওই বাসায়, কোনো ফ্যামিলিতে যদি ঢুকতো, আমার বাসায় তো নাই, আরো দুইটা ফ্যামিলি যদি কোনো বাসায় ঢুকত উনি অ্যাটলিস্ট আমি দরজাটা নড়ার আওয়াজ পাইতাম, কিংবা আমি যখন গেটের বাইরে গেলাম ডানে বামে তাকালাম আমি তাকে দেখতে পাইতাম, কিন্তু নাই। এরপরে থেকে আমি আর ছাদে উঠাটা একটু বন্ধ করছি, তবে যাইতাম মাঝে মাঝে সকালটাই, সন্ধ্যার সময় আর যাইতাম না। তো ওইখানের পরে, ওই ঘটনার পরে দেখা গেছে আমার অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো থেকে আমি বাইচা ফিরছি, কিভাবে ফিরছি যাই না। তার ভিতরে একটা ছোট্ট একটা ঘটনা বলি, ওই বাসা থেকে আমরা একটা বাসায় শিফট করছি আর একটা ডিস্তলায়। ওইখানে আমি একদিন রাতের বেলা একা একা শুয়ে আছি, তো একটা বোবা জিন আমাকে ধরছিল, অলমোস্ট আমাকে মেরেই ফেলছিল, একদম ডেড, অলমোস্ট ডেড। তো আমি দেখলাম কি কিছু পুলিশ বাহিনী আসলো, সোয়ার্ড যেটাকে বলে, সোয়ার্ড আসলো, আসার পরে ও দৌড়ায়া গলির ভিতর দিয়ে পালায় গেল। তো আমাকে বলতেছে যে এরা যদি কেউ কখনো আসে তাহলে আমাকে ফোন নাম্বার দিয়ে গেল, বললো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, আমরা ধরবো।
আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন যে কয়েকদিন আগে আপনার বোনের সাথে একটা ঘটনা ঘটেছিল।
হ্যাঁ, এটা সিরিয়ালি আসি আমি,
সিরিয়ালি আসি, কিন্তু আমি আপনাকে বলছি যে ওই ঘটনাটা একটু যদি শুনতাম আমি।
আচ্ছা, সেটা হচ্ছে যে আমার বোন তো একটু অসুস্থ আছে, সেটা তো বলছি আপনাকে। তা আমি কয়েকদিন আগে, আমাদের এখনকার বাসার শেপটা হচ্ছে এল এর মতো, কিন্তু পুরো এল না, এল এর মাথাটা তো এভাবে বাইকে এসে এভাবে গেছে, তো ওটা হচ্ছে একটু শর্ট। তো ওইখান থেকে দাঁড়াইলে আমাদের পরের দুইটা রুম দেখা যায়। তো আমি আর আমার ছোট বোন টিভি দেখতেছি, আমি দাঁড়ায় আছি, ও বসে আছে। তো আমার কাছে মনে হলো যে কে যেন পাশ দিয়ে সাত করে একটা চলে গেল। আমার জাস্ট আই, আমাদের তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো দেখা যায় না, তবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু ওরকম আর কি। তা আমি ওই দিকটা তাকায় রইলাম, এক মিনিটও যায় নাই, এরকম সময় দেখলাম একটা কালো ছায়া আমার বোনের রুম থেকে পাকের ঘরে দিয়ে সরে গেল। আমি দেখে একদম আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। এর কয়েকটা দিন পরে আমার বোন দুলাভাই শুয়ে আছে, তো আমার বোনের একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে। তো উনি যখন চোখটা মেলছে, ও না, এর মাঝখানে ওর দুঃস্বপ্ন দেখতেছিল, দুঃস্বপ্ন দেখে যখন চোখটা মেলছে দেখে যে মানুষের শরীরের আকৃতি, বাট চেহারাটা হচ্ছে ব্যাঙের চেহারা। এটা দেখে ও প্রচন্ড রকম ভয় পাইছে, যখন ওর হাজবেন্ডকে ও খামচায় ধরছে, তারপরে আর কি ওর হাজবেন্ড উঠে গেছে, আর উঠে যাওয়ার পরে দেখে যে ওর হাজবেন্ডের পাশ দিয়ে একটা ব্যাং মশারির ভিতরে লাফাচ্ছে। তো এটা তো সম্ভব না, একটা একটা শহরের বাসায় যদি কোনো পুষ্কুনি নাই, কোনো ঝিল নাই, এখানে কিভাবে ব্যাং আসবে, একদম খড়খড় শুকনো একটা জায়গা, তাও আবার মশারির ভিতরে। যদিও আয়সা থাকে, কিন্তু মশারির ভিতরে তো ঢোকা সম্ভব না, কারণ শোয়ার সময় তো সবকিছু সাফ করে তারপরে পরিষ্কার করে শোয়। ওইখানে দেখতেছে একটা ব্যাং লাফাচ্ছে, তো উনিও মোটামুটি ভয় পাইছে। তারপরে উনি ছায়া যে মশারি থেকে ব্যাংটাকে নামাই দিল, এরপর ভ্যানিশ।
এছাড়া আপনার ঘটনা, ওকে আমরা আপনার কাছে আবার পরে আসছি। এবং আসলে সত্যি কথা বলতে যে ব্যাঙের যে ঘটনাটা বললেন, এই ঘটনাটা আমাদের আরো একজন বলবেন, তিনিও এরকম একটা ব্যাঙের শেপের কিছু একটা দেখেছেন। এবং আমি এর আগে ইমেল পেয়েছি, এবং ইমেল পেয়ে আমি খুবই অবাক হয়েছি যে এরকম হয় কিনা, বা অনেকে শেয়ার করেছেন আমার কাছে, পরে হয়তো সেটা আপনাদের পর্যন্ত আসতে পারেনি বা আসেনি। বাট আমি দেখেছি যে অনবরত অনেকেই এই ঘটনাগুলো মানে এরকম ভাবে বলে যাচ্ছেন। যাই হোক, আমি আমাদের পরবর্তী ঘটনায় যাচ্ছি, আমাদের সাথে যে প্রথম যিনি আপনাদের ঘটনা বলেছিলেন মাসুম ভাই, মাসুম ভাইয়ের কাছে আমরা আবারও যাচ্ছি এবং তার নেক্সট ঘটনাটা আমরা শুনব। এই ঘটনাটা কোথায় ঘটেছিল মাসুম ভাই আপনার?
আমি যেটা বোবায় ধরার যেটা এটা বলি আমি, এটা হতো কি, আমি ছোটবেলা যখন স্কুল লাইফ 82-89 এই সময়টা সেভারেল টাইমস আমাকে বোবায় ধরত। তো সাধারণত সবাই যেটা কম বেশি এক্সপিরিয়েন্স থাকে যে বোবায় যখন ধরে অনেক কষ্ট হয়, বাট দোয়া টোয়া পড়ার পরে এটা রিলিজ হয়। তো আমি যেটা যতবারই ধরেছে প্রায় 100-150 টাইমস, বাট এর মধ্যে দুইটা টাইমস আমাকে খুব ডিফারেন্ট ইমেজ এনেছে। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে একবার আমি মনে আছে 8টা বা সামথিং বাজে, ঘরে লাইট জ্বলছে, আমার ঘরে বাবা মা এবং দুই ভাই আছে, আমি জাস্ট বেডে কোন রকম শুয়ে আছি, আমি পুরো জেগে আছি, চোখটা শুধু বন্ধ। এর মধ্যে ঠিক তখনই সে আমাকে ধরল। তো যা হোক, যথারীতি তাকে অনেক কষ্ট করে বা দোয়াটা পড়ার পরে সে রিলিজ হলো। কিন্তু একটা এন্ড অফ মোমেন্টে একটা যে ঘটনা বলবো যেটা আমাকে খুব বিস্মিত করেছে এবং এর পরে সে আমাকে আর কখনো অ্যাকচুয়ালি টাচ করেনি, সেটা হচ্ছে মেবি এটা 89 এর দিকে রাত 12টা সামথিং আমি শুয়ে পড়ি এবং আমার বেডের সঙ্গে মেবি আমার ফ্রেন্ড অথবা কোন এক ভাই ছিল, এক্স্যাক্ট আমার মনে নেই। তবে রাত 12টা যখন আমি শুয়ে পড়লাম, উইদিন 10 মিনিটস এর মধ্যে আমাকে সে ধরল এবং বেসিক্যালি তখন আমি কিন্তু ঘুম আসেনি, আমি তখন জেগে আছি বা চোখটা বন্ধ। তখন আমি ফিল করলাম সে ঠিক বুকের উপরে আমাকে চেপে আছে এবং তার দুটো পা আমার ঠিক পেটের ঠিক নিচের দিকে এবং দুটো হাত ছিল যেটা আমার ঘাড়ের কাছে চেপে ধরে আছে। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না, কারণ একটা জিনিস আমি জেনেছি সেটা হচ্ছে বোবা যদি কখনো ধরে তো আশেপাশে যদি কেউ জেগে থাকে তাকে টাচ করতে পারলে সে আর চলে যায়, বাট এমন অবস্থা আমার পাশে যে শুয়ে আছে আমি তাকে টাচ করতে পারছি না। এদিকে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতেছে না, আমি চেষ্টা করছি ওঠার, উঠতে পারছি না। অবশেষে আমি দোয়া পড়ছি, তো দোয়া পড়লে অনেকক্ষণ দোয়া পড়ছি সে যাচ্ছে না। তবে তখন আমি ডিফারেন্ট কিছু করার চিন্তা করলাম তার এই কষ্ট থেকে রিলিজ পাওয়ার জন্য। ইন দ্য টাইম আমি শুয়েছিলাম ঠিক চিত হয়ে এবং বলেছি আমি হাত দুটি ছিল আমার পেটের নিচে, তো আমি ফিল করি আমার আঙুলে আমি টাচ করি এবং দু পায়ে টাচ করি এবং আমি ফিল করি যে আমি তার পায়ের তর্জনীতে আমি টাচ করেছি এবং তর্জনীটা ছিল মানুষের তর্জনী বাট সামনে শেষের দিকে বেশ গোলাকৃতি এবং আমার সর্বশক্তি দিয়ে তাকে তার নখের উপর আমি প্রচন্ড ভাবে প্রেসার দেই এবং মানে চিমটি কাটার মতো চেপে ধরি। বাট বেসিক্যালি সে কষ্ট পাচ্ছিল না কারণ আমার শক্তি অ্যাকচুয়ালি তার নেই, ছিল না। তারপরে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি কিন্তু সে আমাকে আরো প্রেসার দিচ্ছে এবং আমাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে সে ফিল করে যে আমি বোধহয় সামথিং কিছু করছি, পরে আরো দোয়া টোয়া করলে বা আমি চেষ্টা করলে এক পর্যায়ে সে চলে যায়। কিন্তু যখনই সে আমাকে ছেড়ে দেয় তখন আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই এবং তৎক্ষণাৎ আমি উঠে পড়ি, উঠে বসে অন্ধকার ঘরের মধ্যে শাউট করি জাস্ট এভাবে যে তুমি আমাকে অনেক জ্বালিয়েছ, অন্ধকারের মধ্যে কেন তুমি আসো, তোমার যদি ক্ষমতা থাকে আমি জেগে আছি আমি বসে আছি তুমি এখন আসো, আমার আমি দেখতে চাই তুমি কে, এরকম 3 or 4 times শাউট করি। পরে আমার পাশে যে ছিল সে উঠে বসে এবং সে আমাকে বোঝানোর চেষ্টা করে, হেল্প করে কি প্রবলেম কি হয়েছে। আমি বললাম না আসলে বিষয়টা ঠিক এই তো। ওই ঘটনার পর থেকে লিসেনার আমি কখনো আর বোবা সংক্রান্ত কোনো প্রবলেমে আর পড়িনি।
ওকে, এটা একটা ভালো ব্যাপার যে আমি অনেকের কাছে শুনেছি এরকম যে অনেক সময় নাকি এরকম ভাবে মানে মুখোমুখি হলে বা এরকম ভাবে যদি চ্যালেঞ্জ করা যায় বা কিছু একটা বলা যায় এরকম তাহলে নাকি সমস্যা অনেক সময় দূর হয়ে যায়। আমি আগে অনেকের কাছে এই ঘটনা শুনেছি।
আমি এই সঙ্গে আরেকটু টাচ করব যেটা, সেটা হচ্ছে আমার বন্ধের মধ্যে আমার মেজ বোনেরও সেম প্রবলেম ছিল।
আচ্ছা।
ওকেও ঠিক তেমনি ভাবে খুব প্রচন্ড ভাবে প্রবলেম করতো এবং তাকে অনেক তাবিজ দেওয়া হয়েছে, অনেক চেষ্টা করেছে, বাট ও যেখানে যেখানে যেত ওকে খুব প্রবলেম করত এবং ও আমি মনে আছে আমি ওর সঙ্গে অনেক ঘুমিয়েছি, আমি হঠাৎ তাদের বেলা শাউট বিভিন্ন রকম গোঙানি যেটা শব্দ পেতাম ওর শব্দ পেতাম, পরে এক পর্যায়ে আমি ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে দেখি যে ও চিৎকার করার চেষ্টা করছে বাট পারছে, তখন আমি ফিল করছি যে ওকে ধরছে। ইন দ্য টাইম আমি তাকে টাচ করতাম সে চলে যেত, রিলিজ হয়ে যেত এবং পরে পানি টানি খাওয়াতো। তো আমি দেখেছি যে ওকেও এরকম ধরত।
ওকে, সো মানে আমার যেটা মনে হয় যে অনেকেরই এই সমস্যা আছে এবং অনেকেই এই সমস্যায় ভোগেন, আমি অনেকের কাছে শুনেছি, তো চেষ্টা করে দেখতে পারি এরকম। আচ্ছা, যাই হোক, আমাদেরকে গাংনাম স্টাইল ভূত SMS করেছেন, এটা কয়েকদিন ধরে খুব বেশি রকমের জনপ্রিয় হয়েছে এবং সবাই দেশে একসাথে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হচ্ছে এবং ফাইনালি আমার কিছুদিন আগে দেখলাম আমাদের কিন্তু একটা রেডিও ফুর্তি ভার্সনও আছে এটার। এবং সবচেয়ে বড় কথা যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ যখন যখন জিতলো তখন ওয়েস্ট ইন্ডিজের সমস্ত প্লেয়াররাও মাঠে মানে এরকম সেই একই ভাবে একই ভঙ্গিমায় তারা নেচে দেখালেন আমাদেরকে। যাই হোক, সুমনা সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আমার এস এম এস কখনোই পড়া হয় না কেন, এবং আমার যেটা মনে হয় যে আসলে এটা ইচ্ছাকৃত ভাবে আপনাকে যে আপনার এস এম এস পড়া হয় না এরকম কোন ব্যাপার না। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই মুভিটা নিয়ে আপনার মানে মতামত কি এটা জানতে চাইছেন। না, আমার মতামতটা হচ্ছে যে আইডিয়াটা খুব ভালো ছিল বাট এটা খুব বোরিং একটা ব্যাপার হয়েছে এবং আমার কাছে ভালো লাগেনি। ঋতু আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফ এম শুনতে অনেক ভালো লাগছে এবং তিনি বলছেন যে আমার বোন অনেক ভয় পায় এবং তার কাছে অনেক বেশি ভালো লাগে। ওকে, আমাদের কেছাড়াও এস এম এস করেছেন আপন, রাতুল, শাকিল একসাথে ভূত এফ এম শুনছেন তারা। আর এছাড়াও রিমু আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে এবং তিনি বলছেন যে প্র্যাকটিক্যাল লিখবো নাকি ভূত এফ এম শুনবো, আগের কাজ আগে করতে হবে আপনাকে এবং আপনার যেটা মনে হয় যে আপনার পড়াশোনাটা সবার আগে, তাই না। মাহিদ আমাদের এস এম এস করেছেন, তিনি বলছেন যে আজকে তার অনেক ভয় লাগছে। শাকিল আমাদের এস এম এস করেছেন কাশিমপুর গাজীপুর থেকে। আকরাম হুসাইন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে। এছাড়া আমাদের এস এম এস করেছেন রাফি, এস এম এস করেছেন প্রিন্স এবং এস এম এস করেছেন তপু। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি এবং তার ভাগিনা কাউসার একসাথে ভূত এফ এম শুনছেন। আকাশ পল্লবী থেকে আমাদের এস এম এস করেছেন, আইরিন এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে রাকিব, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে অর্ক, এস এম এস করেছেন আমাদেরকে আনকা, এস এম এস করেছেন রুদ্র মিরপুর থেকে এবং তিনি লিখেছেন ভূত এফ এম রকস এবং সাইলেন্ট হিল মুভিটা নিয়ে। এটা হচ্ছে ওয়ান অব দ্য বেস্ট, আমার কাছে মনে হয়েছে যে সাইলেন্ট হিল মুভিটা অসাধারণ একটা মুভি, এটা দেখতে পারেন, এটা আসলে খুবই ভালো একটা মুভি, খুবই ভালো একটা চয়েস আপনি দিয়েছেন এখানে। আর অনেক আমাদের লিখেছেন বরিশাল থেকে, এস এম এস করেছেন আকিব আমাদেরকে, মেহেদি, পরাগ, নয়ন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এম বি আজমল সহ আরো অনেকে। যাই হোক, আপনারাও যদি এস এম এস করতে চান বা এস এম এস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এইচ ওইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, আবারও কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসছি। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর আমি রাসেল আছি, সাথে আছে মাসুম এবং চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আর ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 12:47 এবং আমার এই মুহূর্তে একটা ইমেল না পড়লেই না, এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা ইমেল রয়েছে, যে ইমেলটা হয়তো ভয়ঙ্কর কিছু না কিন্তু একজন আমাদের লিসেনে তিনি শেয়ার করেছেন ভূত এফ এম নিয়ে এবং এত সুন্দর করে শেয়ার করেছেন যে আমার পড়তে ইচ্ছে করছে। তো তিনি লিখেছেন যে প্রথমে সালাম নিবেন রাসেল ভাই, আমি মাসুম সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে তিনটা মাসুম হয়ে গেল এবং আমাদের যিনি প্রথমে ঘটনা শেয়ার করছিলেন তিনি একজন মাসুম, যিনি সাউন্ডে আছেন তিনি একজন মাসুম এবং আপনার ইমেলটা পড়ছি আপনিও একজন মাসুম। সো তিনজন মাসুম। যাই হোক, তিনি লিখেছেন যে সূর্য সেন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এস এম এস আমাদের ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমি ভূত এফ এম এর একজন নিয়মিত শ্রোতা, আমি ভূত এফ এম এর কোন এপিসোড মিস করি না, শনিবার সকালে অফিস থাকা সত্ত্বেও রাত জেগে ভূত এফ এম শুনি। গত 28 সেপ্টেম্বর আমি বান্দরবন গিয়েছিলাম এবং পাহাড়ের ওপর এক বাংলোতে 3 দিন ছিলাম। আমরা ছিলাম 4 জন, আমি ছাড়া সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি শুধু জেগেছিলাম ভূত এফ এম শোনার জন্য। দিনের বেলা অনেক চেষ্টা করেও তিনি শুনতে পাননি রেডিও এবং তিনি বলছেন আমার খুব খারাপ লাগছিল যে ভূত এফ এম শুনতে পারবো না বলে। এরপর 11:50 দিকে মোবাইলের রেডিওটা অন করতেই তিনি দেখলেন যে ফুর্তি শোনা যাচ্ছে এবং সেটা খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং তিনি বলছেন যে আমি চন্দ্রিমা রাতে পাহাড়ের চূড়ায় বসে একা একা ভূত এফ এম শুনে যে মজা পেয়েছি তা আমার সারা জীবন মনে থাকবে। মজা পেয়েছি কারণ পাহাড়ের চূড়ায় বসে ভূত এফ এম শুনছি আর যেদিকে তাকিয়েছি দেখেছি কোথাও না কোথাও কোনো আলো, মানুষ, বাড়িঘর বা কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। আমার মনে হচ্ছিল তখনই বুঝি আমি ভূত বা কোনো কিছু দেখতে পাবো দূরে বা কাছে কোনো পাহাড়ে, বা আমি যে পাহাড়ে ছিলাম তার নিচ দিয়ে বয়ে যাওয়া লেকের ঘাটে। সেই রাতে ভূত দেখতে পাইনি, তবে মনে মনে অনেক ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়েছিলাম বলেই হয়তো অনেক বেশি মজা পেয়েছিলাম। রেডিও ফুর্তিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে পাহাড়ের চূড়া পর্যন্ত তারা পৌঁছে গেছে। আপনি যেখানেই যান, বাংলাদেশে যেখানেই থাকুন না কেন, রেডিও ফুর্তি আপনার সঙ্গে আছে এবং আপনাকে সবসময় ফুর্তির মুডে ফিরিয়ে নিয়ে আসতে আমরা সবসময় আপনার সাথে রয়েছি। সুতরাং একেবারেই চিন্তার কোনো কারণ নেই, কোনো সময় নিঃসঙ্গ বোধ করবেন না এবং কোন সময় মনে করবেন না যে আমরা আপনার সাথে নেই। মানে আপনি হয়তো আপনার সাথে হয়তো এখন কোন প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটতে নাও পারে, হয়তো ভূত নাও আসতে পারে আপনার বাসায়, জিন নাও আসতে পারে আপনার বাসায়, কিন্তু রেডিও ফুর্তি ডেফিনেটলি আপনি বাড়িতে থাকুন, গাড়িতে থাকুন, হাটে মাঠে ঘাটে যেখানেই থাকুন না কেন, রেডিও ফুর্তি আপনার সঙ্গে রয়েছে। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে সত্যি কথা বলতে, যেটা যে সাধারণত দেখা যায় যে বাড়িতে এই মুহূর্তে যখন আপনি ভূত এফ এম শুনছেন বা আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুম ভেঙে জেগে উঠলেন এবং দেখলেন যে পর্দাটা সরে গেছে এবং আপনি গ্লাসের বাইরে যদি দেখেন যে একটা পা ঝুলে আছে, সেটা খুব ভয় লাগারই কথা। এবং সেরকম কোনো ঘটনা নিশ্চয়ই কেউ ঘটাতে চান না, কেউ হয়তো বাথরুমে গিয়ে খুঁজে পান, মানে খুঁজতে চান না যে আজকে রাত্রিবেলায় মানে একদম ভয়ঙ্কর কিছু ঘটুক, আমি আয়নায় অস্পষ্টভাবে বা স্পষ্টভাবে কারো অন্য একটা চেহারা ভেসে উঠুক যাকে আমি কোনোদিন দেখিনি, বা আমি অবশ্যই চাই না যে এখন আমার ঘরে এমন একজন কেউ হাঁটাহাঁটি করুক যার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা পরিচিত না সে, এবং যার অস্তিত্ব সম্পর্কে আমি নিজেই সন্দেহ প্রকাশ করছি বা আমার সন্দেহ আছে, সেরকম ধরনের কারোকে আপনি নিশ্চয়ই চান না। কিন্তু আমারও এটা হয়েছে, আপনি যেরকম যে আমাকে মাসুম লিখছিলেন যে তিনি ভূত এফ এম শুনছিলেন এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছিলেন যে সামনে যদি কোনো কিছু একটা ঘটে তিনি সেটা দেখার জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন। আমি এটা অবশ্য খুব বেশি প্রস্তুত এ সময় থাকি নাই। আমি যখন কোনো যানবাহনে থাকি, সেটা বাস হোক, ট্রেন হোক বা প্লেন হোক, যেটাই হোক না কেন, তখন আমার জানালার বাইরে মনে হয় যে এখন তো কোনো সমস্যা নেই, এতগুলো যাত্রীর সঙ্গে একসাথে যাচ্ছি, বাইরে কিছু দেখলে খুব ভালো লাগবে এবং সত্যি দেখলে কোনো ক্ষতি হবে না। তো আমি আসলে মানে বাসে ঘুমাই না বা যে কোনো জার্নিতে আমি কোনো সময় ঘুমাই না, এবং না ঘুমানোর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে বাইরে তাকিয়ে থাকতেই হয়, এবং রাতের বেলা জার্নি যেটা হয় না কেন, যেটা যতবারই করছি আমি ভয়ঙ্কর কোনো কিছু আসলে দেখিনি। যাই হোক, দেখা গেল যে ট্রেনের হয়তো জানালা দিয়ে ভয়ঙ্কর কিছু দেখলাম না, কিন্তু একটু পরে টয়লেটে গেছি তখন দেখলাম যে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেললাম। এনিওয়েজ, এরকম ঘটনা তো ঘটতেই পারে। যাই হোক, আমরা আবারও মাসুম ভাইয়ের কাছে যাচ্ছি আপনার আরেকটা ঘটনা শোনার জন্য, এবং এই ঘটনাটা কোথায় ঘটেছিল একটু বলবেন আমাদেরকে।
ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল খুলনাতে, তবে যে আমাদের এক বড় ভাই ছিল উনি বেসিক্যালি ম্যান অফ যশোর, উনি সাংবাদিক ছিলেন, বাট রাইট নাও হি ইজ এক্সপায়ার্ড। 1994 উনি এক্সপায়ার্ড হয়েছেন। উনি ওই সময় ঘটনাটা হচ্ছে 81-82 এই সময়কার। আর একটু বলি যে ওনার ফ্যামিলিও সেম ধার্মিক ছিলেন, ওনার মা যথেষ্ট ধার্মিক ছিলেন। তো রিলেশন কারণে উনি আমাদের এলাকায় আসতেন, খুলনাতে আসতেন, এবং ওই এলাকায় যথেষ্ট বন্ধু বান্ধব থাকাতে মাঝে মাঝে আসতেন। হঠাৎ একদিন আসলেন, আসার পরে আমরা জানতে পারি যে উনি ওনার কাছে জিন আছেন এবং উনি জিন নিয়ন্ত্রণ করতে পারেন যখন চান, বাট সব সময় না। এই জিনটা আনতে গেলে ওনাকে যথেষ্ট পবিত্র হয়ে দোয়া পড়ে দেন জিকির করে এবং বসতে হয়, ধ্যানে বসতে হয়, দেন উনি চাইলে আসে। আর কিছু ইনফরমেশন দেয় সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ওনার কাছে সব ইনফরমেশন গুলো জানতে পারি, যেটা হচ্ছে জিনটা উনি নিয়ে আসতেন হচ্ছে পাকিস্তান থেকে, বেসিক্যালি জিনটা পাকিস্তানে নাকি থাকতেন, আর জিনের সঙ্গে আরো তাদেরই রিলেটেড কিছু পার্সন ছিল, বাট জিনটা যে ওখান থেকে এখানে আসতো তার আদার্স ফ্রেন্ডসরা এটা পছন্দ করতেন না, যে কারণে ওই জিনের উপর এবং বেসিক্যালি যে ভাইয়ের কথা বলছি ওনার উপরে খুব ক্ষিপ্ত ছিলেন, এবং সেভারাল টাইমস তাকে বলেছে যে তুমি পারলে তুমি এগুলো বন্ধ করো। তা যাই হোক, একটা ঘটনা, উনি আমাদের এখানে যখন আসতেন তো উনি মানুষ অনেক উপকার করেছেন এই ওর মাধ্যমে, জিনকে এনে আশেপাশে যেসব গরিব মানুষ যাদের অ্যাবিলিটি ছিল না ডাক্তারদের কাছে যাওয়ার জন্য, তাদেরকে আমরা দেখতাম যে বলে পানি পড়া বা তাবিজ বা এই জাতীয় জিনিস দিয়ে গরিবদেরকে অনেক সাহায্য করেছেন। আর অফ টাইমে উনি জিকে বসতেন, ধ্যান করতেন, তো আমরা অনেক সময় এটাকে ফান মনে করতাম, যেহেতু আমরা ছোট, তো আমরা আরো চার পাঁচ ভাই বোন ছিলাম, আমরা ফান করতাম এবং মজা করতাম ওনার সঙ্গে। এবং যখন নর্মাল টাইম ছিল তখন ওনাকে বলতাম যে আপনি ফান করেন, আপনার এগুলো কোনো ক্ষমতা আছে কি? আমি তো মনে করি না। না যাই হোক, একদিন উনিও বেশ একটু ক্রেজি হয়ে বলছে যে তোদের কাছে ডিফারেন্ট কিছু দেখাবো। কি দেখাবেন? বললো আজকে তোরা কে কি খেতে চাস সেটা আমাকে বলবি এবং ডিসিশন নে, এবং আমি সময় মতো তোদেরকে সেটা খাওয়াবো। ঠিক এরকম একটা সময় উনি পবিত্র হয়ে, মানে দ্যাট মিন্স অজু টজু করে উনি জিকিরে বসলেন এবং আমাদেরকে বললেন সামনে বসো, কোন রকম মুভমেন্ট করবেন না কেউ, আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ এখান থেকে যাবেন না এবং কথাবার্তা বলবেন না। আর লিসেনার আমি একটু বলি, এই সময়টা ছিল এক্সাক্ট কম বেশি তিনটার দিকে, দুপুর তিনটা। উনি জিকিরে বসছে, জিকিরটা হয়ে গেছে অলমোস্ট ওয়ান আওয়ার প্লাস মাইনাস। আমরা তখন ছোট, আমরা আসলে অ্যাকচুয়ালি বিরক্তির মধ্যে ধরে গেছি যে একটা লোক এক ঘন্টার মতো কি করে, অ্যাকচুয়ালি কি সে ভুয়া? আমরা একজন আরেকজন ঠিক এই কথাগুলোই বলছি যে ওনার বোধ হয় আসলে কিছুই নেই, কিছুই করার ক্ষমতা নেই, এগুলো এমনি, চলো আমরা চলে যাই। তো যাই হোক, আশেপাশে আরো আমাদের বড় যারা সিনিয়র ছিল তাদের কথা অনুযায়ী আমরা ওখানে স্টে করলাম, বসে আছি। ঠিক কোন এক সময় উনি জাস্ট চোখ বন্ধ করে আমাদের স্পেসিফিক নাম ধরে ডাকলেন এবং বললেন যে অমুক তুমি কি খেতে চাও, এটা এ নাও, শীঘ্রই নাও। উনি চোখ বন্ধ করে হাত দিয়ে দ্রুত ওনার আমাদের যাকে দিতে যাচ্ছেন তার দিকে খাবারটা দিয়ে দিলেন, এবং দেওয়ার সময় ওনার হাতটা কিন্তু বন্ধ ছিল। এবং যাকে দিলেন, স্ট্রেঞ্জ ব্যাপার যে এক্সাম্পল, আমি যদি চমচম খেতে চাই, এক্সাক্ট তাকে চমচম দেওয়া হচ্ছে, কিন্তু স্ট্রেঞ্জ হচ্ছে যে খাবারটা এত গরম ছিল যে উনি যখন দিচ্ছেন বাট যে নিচ্ছে উনি এটা ধরতে পারছেন না, এত গরম। মানে এক্সাক্ট মানে মনে হচ্ছে যেটা রাইট নাও এটা কড়াই থেকে গরম করে তোলা, যেটা আসলে ধরা সম্ভব না। তো আমরা মনে আছে চার থেকে পাঁচজন ছিলাম, এর মধ্যে দুই তিনজনের হাত থেকে ওটা পড়েও গিয়েছিল গরমের কারণে। তো এরকম আমরা আরো আশ্চর্য হয়েছিলাম যে উনি যে ধরনের খাবার খাওয়াচ্ছেন এই খাবারটা বেসিক্যালি এই এলাকায় নেই, ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট প্রোডাক্ট, কারণ এলাকা ভেদে আমরা জানি যে এখানে কি খাবার তৈরি হয়। ঠিক এরকমই আমরা আশ্চর্য হয়েছিলাম। উনি আরো কিছু করতে পারতেন যেটা, এবং ওনার অনেক অ্যাবিলিটি ছিল করার, যে ঘটনাটা অ্যাকচুয়ালি এটা লং, এটা আমি এখন বলবো না, পরে কোনো একদিন সময় হলে আমি আবার বলবো। ঠিক এটা প্র্যাকটিক্যাল একটা
আপনার এক্সপিরিয়েন্স, এবং আপনি দেখেছিলেন যে আপনার সামনেই সবকিছু যা ঘটার আপনার সামনেই ঘটেছে। ওকে, সো এই ছিল ঘটনা, এবং আমরা পরবর্তীতে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন তার কাছে যাচ্ছি, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো।
হ্যালো লিসেনার্স, মুন্না এগি। এখন যে ঘটনাটা বলবো, এখন হচ্ছে আমরা যে বাসাটা বর্তমানে আসি তার পাঁচতলার ঘটনা। আমরা বেসিক্যালি পাঁচতলা থেকে এখন নিচতলায় নেমে আসছি। তো পাঁচতলায় 2009 এর কোরবানি ঈদের ঘটনাগুলি, কোরবানি ঈদে গরুটুকু জবাই হওয়ার পরে রাতে বেলা সবাই যে যার মতো আর কি কাজটাজ করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ওই সময়টা হচ্ছে যে কোরবানির মাংসগুলো কাটাকাটি করার পর একটা যে ময়লা যেটা তৈরি হয়, যেমন মনে করেন হাড়, তেল, চর্বি, এগুলো তো ওগুলো আমার মা একটা পলিথিনের ভিতরে করে বারান্দার ভিতরে রাখছে, যাতে সামনে এসে কোনো সকালবেলা কোনো গেস্ট এসে যেটা ওইটা দেখতে না পায়। তো ওদিন রাত্রি থেকে যখন উনি বারান্দার, আমার মা আবার শুইত বারান্দার ওই রুমটাতে আর কি, যে রুমের সাথে বারান্দাটা অ্যাটাচ ওই রুমটাতে। তো ওদিন রাত্রি থেকে আমার মা এবং ছোট বোন একটা জিনিস ফিল করলো যে চিকা আছে না, চিকা দৌড়াদৌড়ি আর ওর সাউন্ডটা করতেছে, কিন্তু পাঁচতলার উপরে তো চিকা যাওয়ার কোনো প্রশ্নই আসে না ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে যে শুকনো পাতার উপর দিয়ে কেউ যদি হেঁটে যায় যেমন একটা মর্মর একটা আওয়াজ হয়, ওই আওয়াজ হাড় কামড়ানোর আওয়াজ, যেমন করমর করমর করে হাড় কামড়ায় এই টাইপের আওয়াজ। তো এগুলো অনেকদিন চলল, চলার পরে ওদের আবার আমার মা আসলে বারান্দার সাথে যে জানালাটা আছে আর কি, আমাদের রুমের সাথে যে জানালাটা ওইটা থেকে একটু বাইরে আর কি ঘুমাইতো আর কি, ওনার মাথার সাইডে জানালাটা ছিল না আর আমার বোনের মাথার সাইডে জানালাটা ছিল। তো ও রাতেবেলা ফিল করতো ওর বালিশের ভিতরে কে যেন
আচর দিচ্ছে, যেমন এইভাবে আচর দিচ্ছে, কিন্তু হাত দিলে নাই। একদিন ভয় ভয় বলছে আম্মা আছি, আমি এই পাশে ঘুমাবো না, আমি তোমার পাশে ঘুমাবো। তো আম্মা বলছে ঠিক আছে আমি এই পাশে ঘুমাই, কিন্তু আম্মাও ঠিক এরকমই এইভাবে জাস্ট এরকম আওয়াজ হচ্ছে আর কি, ফিল করতেছে উনি। তো এটা একটা গেল। এরপর ওইখানে আমার বোন দুলাবাই যদি কখনো আম্মা অন্য রুমে ঘুমায়, তখন ওইখানে ঘুমাইলে আমার বোন ফিল করে যে কেউ যদি খাটের দুই প্রান্ত উঠায়া নাড়ানাড়ি করে না, বাচ্চাদের অনেক সময় ইয়েতে নাড়ানাড়ি করে না, এরকম নাড়াচ্ছে, একবার ডান পাশ বাম পাশ থেকে ডান পাশ নিচ্ছে, বাম পাশ থেকে আবার ডান পাশ থেকে বাম পাশ নিচ্ছে, এরকম আর কি শেকিং করতো, এরও দেখে প্রচন্ড রকম ভয় পায়া শুইটা চলে আসতো। এরপরে আর কি আর ওইখানে আরেকটা ঘটনা ঘটছে আমার, সেটা হচ্ছে আমি একদিন রাতেবেলা শুয়ে আছি, আমি ড্রয়িং রুমে ঘুমাইতাম, ওইখানে একদিন হঠাৎ করে পচা মাছের মাছ পুষে গেলে যেরকম একটা গন্ধ, ওই গন্ধটা পাচ্ছি। হঠাৎ করে আমি ভয় পাইলাম, আমি আমার খাতা বালিশ নিয়ে মশারি সহ দৌড় দিছি আমার মার ঘরে। আমার ছোট বোন আসলো, আসার পরে কোনো গন্ধই নেই, কিন্তু এ তিন থেকে চার দিন পরে হঠাৎ করে আমি জেগে আছি, আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, তো কথা বলা শেষে মোবাইলটা আর কি লাইনটা কাটে দিয়ে আমি মোবাইল টিপতেছি, এই সময় ওই গন্ধটা আবার আসলো। কিন্তু এখন আমি সাহস সঞ্চয় করে দেখলাম যে আমার জানালা দিয়ে কোনো একটা ছায়া ঢুকলো ভিতরে, আমার খাটের কোনায় বসতে চাইল কিন্তু বসতে পারলো না। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে যদি কোনো আর কি কেউ খুব জোরে ধাক্কা দেয়, এরকম একটা ধাক্কা খাইল। এরপরে সে দেখলাম যে হামাগুড়ি দেয় না, হামাগুড়ি দেওয়ার মতো করে সে আমার খাটের চারপাশ দিয়ে ঘুরতেছে, টিকটিকির মতো করে আমার ইয়ের দেয়ালের উপর দিয়ে সে ঘুরতেছে, এরকম সাতটা পাক দিয়ে সে চলে গেল। এটা ছিল আমার ওই পাঁচতলার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা আমাদের পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের এর আগে স্টুডিওতে এসেছিলেন, আজকে তার ঘটনা তিনি পাঠিয়েছেন আমাদের কাছে, স্টুডিওতে আসেননি তিনি, তার ঘটনাটা আমরা একটু শুনব। আচ্ছা, আমাদের যিনি ঘটনাটি লিখছেন তিনি লিখছেন যে হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সব সময় আপনি ভালোর দলে। আমার নাম সোহানুর রহমান অনন্ত, শনির আখড়া, ঢাকা থেকে আমি লিখছি। এবং তিনি বলছেন যে আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা ঢাকার শান্তিনগরের ঘটনা। ঘটনাটা শুনেছি আমি আমার ছোট ভাইয়ের টিচারের মুখে। পৃথিবীতে অনেক রকমের ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা মেলে না, এবং এই ঘটনাটিও তেমনই একটি ঘটনা। আমি আর সময় নষ্ট করব না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, ঘটনাটি নিজের ভাষায় বলছি। আচ্ছা, এবং যে ঘটনাটি সেটা হচ্ছে 2007 সালের ফেব্রুয়ারি মাস, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ছি। হলে থাকতে সমস্যা হয় বলে শান্তিনগরে আমার খালার বাড়িতে উঠি। খালা খালু দুজনেই ব্যাংকে চাকরি করেন। যে অ্যাপার্টমেন্টে খালারা থাকতেন সেটা নতুন হয়েছে, তাই অনেক রেডি ফ্ল্যাট তখনও খালি। আমি অ্যাপার্টমেন্টের নামটা গোপন রাখছি। আমরা থাকতাম 6th floor-এর একটা কর্নারে, বেশ ভালোই কাটছিল। ঘটনা শুরু হয় রমজানের ঈদের একদিন পরে। ঈদ করার জন্য খালা এবং খালু দেশের বাড়িতে চলে যায়, বাসায় আমি একা থেকে যাই। সেদিন কোনো একটা কাজে ফার্ম গেট থেকে আমাদের বন্ধুর কাছে গিয়েছিলাম। ফার্ম গেট থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। একজন গার্ড টেবিলের ওপর বসা ছিল, আমাকে দেখে সালাম দিয়ে উঠল, জিজ্ঞেস করলো কয়তলায় যাবেন। আমি বললাম 6th floor-এ। কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো গার্ড, তারপর বলল কোন রকম সমস্যা হলে ফোন করবেন। আমি ঠিক বুঝলাম না কি সমস্যার কথা গার্ড আমাকে বলল। যাই হোক, যে কোনো সমস্যাতেই গার্ডদের প্রয়োজন হয় সে তো হয়তো সেরকমই কিছু একটা বুঝাতে চেয়েছেন তিনি। লিফটের সামনে গিয়ে দাঁড়াতে দেখি লিফটের 10th floor-এ ফ্লোর নাম থেকে নামছে। বেশ অবাক হলাম, কারণ 10th floor এখনো কোনো ভাড়াটিয়া উঠেছে বলে আমার জানা নেই, সবে মাত্র ফ্ল্যাটটা রেডি হয়েছে। তারপরে ভাবলাম হয়তো হতে পারে এর মধ্যে ভাড়া হয়েছে। লিফটের দরজা উন্মুক্ত হতেই দেখলাম ভেতরে কেউ নেই। আমি উঠে পড়লাম। 2nd floor-এ উঠতেই লিফট থেমে গেল, এবং বুঝলাম যে হঠাৎ থেমে গেল কেন, হয়তো কেউ বাটন প্রেস করেছে। দরজা দুটো দুপাশে সরে যেতেই যা দেখলাম তা আমার শরীরের রক্ত চলাচল কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। আমার সামনে দাঁড়িয়ে আছে 70 কি 72 বছরের একজন বৃদ্ধা। তার চুল, ভ্রু সবকিছুই পেকে সাদা হয়ে আছে, মুখটা কালো রোগাটে, চোখ দুটো ভেতরে চলে গেছে, চোখের মণি কিছুটা সাদা হয়ে আছে, গায়ে দেয়া শাড়িটা পর্যন্ত সাদা। এবং হঠাৎ তাকালে মনে হবে যে কাফনের কাপড় পরা লাশটা এবং শাড়ির মাঝে ছোপ ছোপ দাগ। সরি, যাই হোক, ছোপ ছোপ দাগ। এবং তিনি বললেন যে তাকে দেখে দাগ এবং তাকে দেখে বেশ কিছুটা সন্দেহ হলো। বৃদ্ধা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে লিফটে প্রবেশ করলো এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, আমি কিছুটা ভয় পেলাম, কারণ লিফটে আমি আর বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। বৃদ্ধার দিকে তাকাতেই মনে হচ্ছিল তিনি বেশ বড় ধরনের রোগে আক্রান্ত। বৃদ্ধা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার তাকানোর কারণ বুঝতে পারছিলাম না। মনে প্রাণে চাইছিলাম কেউ উঠুক, লিফটের উঠুক, এবং আমি মানে তাহলে কেউ থাকলে হয়তো ততটা ভয় পাবো না, কিন্তু কেউ উঠল না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, বৃদ্ধার ওপর বৃদ্ধা ওঠার পর ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে কোন বরফের ঘরের ভেতর আমি আছি। এক সময় সিক্সথ ফ্লোরে চলে গেলে আমি লিফট থেকে নেমে পড়ি, নামতেই যেন জীবন ফিরে পেলাম। বৃদ্ধা তখন আমার দিকে তাকিয়েছিল, দরজা বন্ধ হয়ে লিফট আবার হয়তো উপরে ভাড়াটিয়া এসেছে এবং এই বৃদ্ধা তাদেরই কেউ। আমি আজ একা। এবং আচ্ছা, কিছু কিছু ফন্ট আসলে ভেঙে গেছে, যার জন্য আমি বুঝতে খুব সমস্যা হচ্ছে। এবং তিনি বলছেন তিনি একা, এবং তিনি বলছেন ফ্ল্যাটের মধ্যে আমি ছাড়া কেউ নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছিল বৃদ্ধার সেই মুখ। আমি ঠিক তখনই কোন এক অজানা ভয়ে শীতল হয়ে যাচ্ছিল আমার শরীর, ভয়ে ঘুম আসছিল না, চোখ বন্ধ করলেও সেই একই দৃশ্য। টিভিতে যখন তখন একটা কমেডি মুভি চলছিল, হঠাৎ কিছু একটা এইদিকে আসার শব্দ পেলাম, কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে সেই শব্দ। আমি কান পেতে আছি সেই দিকে, শব্দটা আমার দরজার সামনে এসে থামলো। আমি দরজায় টোকা পড়ার অপেক্ষায় আছি, কিন্তু না, 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকেও আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল। আমি দ্রুত ফোন দিলাম গার্ডদের কাছে, কিন্তু কেউ ফোন ধরছে না। ভয়ে আমি প্রায় ঘেমে গেছি, সিগারেট একসাথে দুটো জ্বালিয়ে বসে রইলাম। সে রাতে আমার একটুও ঘুম হয়নি। পরদিন গার্ডদের কাছে গেলাম, বললাম। গার্ডরা আমার কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে তাকালো, তারপর আমাকে বলল, এটা আপনার চোখের ভুল, এত বড় একটা ফ্ল্যাটে আছেন তাই এমনটা মনে হয়েছে। আমার ফোনের ব্যাপারটা সম্পূর্ণভাবে অস্বীকার করল তারা। রাত্রে সিক্সথ ফ্লোর থেকে কোনো ফোন আসেনি। আমি যেন এক গোলক ধাঁধায় পড়ে গেলাম। সেদিন রাত থেকেই ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। আমি স্পষ্ট শুনতে পেলাম ব্যালকনির ওপাশে কেউ গুমড়ে কাঁদছে, অথচ ব্যালকনির ওপাশে কোনো কিছু থাকার কথা নয়। আমার ঘরের মধ্যে বড় বড় পায়ের ছাপ দেখতাম, অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে যেমন হয়, আর রাতে কারো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসার শব্দ পেতাম দরজার কাছে, কে যেন আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। একদিন রাতে গার্ডকে বললাম আমার সাথে ঘুমোতে, রাত বিরাতে গার্ড আর আমি জেগে বসে আছি। হঠাৎ সেই শব্দ, কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দরজার কাছে আসছে। আমি গার্ডকে বলি সেই কথা, গার্ড আমাকে অবাক করে দিয়ে বলে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। শব্দটা আমার দরজার সামনে এসে দাঁড়ালো। গার্ডকে বললাম আমি স্পষ্ট শুনছি, কে যেন আমার দরজার কাছে এসে দাঁড়ালো। আমার কথা শুনে গার্ড দরজা খুলে দিল, দেখলাম কিচ্ছু নেই। এবং গার্ড অনেক দূর পর্যন্ত হেঁটে গেল, কোন একটা কিছু লিখতে যাচ্ছেন তিনি, সেইটা বারবার ভেঙে এসছে, যার জন্য বুঝতে পারছি না, এবং কোথাও সেখানে কেউ নেই। ঠিক এমন সময় ব্যালকনির ওপাশে কি যেন গুমড়ে কেঁদে উঠল। এভাবে আরো একদিন কেটে গেল, কথাটা কাউকে বলতেও পারছি না। এই আধুনিক বিজ্ঞানের যুগে আমার কথা হয়তো সবাই পাগলের বিলাপ মনে করে উড়িয়ে দেবে, হয়তো আমার সাথে না ঘটলেও আমিও দিতাম, কিন্তু নিজের সাথে ঘটে গেছে বলে সেটাকে আর উড়িয়ে দিতে পারছি না। খালার কাছে ফোন দিয়ে সব জানালাম। খালা আমার কথা শুনে বলল, কাল আমরা আসছি, এসে সব দেখব। দিন দিন উৎপাত বেড়েই চলেছে। আমার ঘরের অনেক কিছুই এখন হাত পা গুজিয়েছে, কোথাও কোনো জিনিস রাখলে সেটা খুঁজে পায় না। তারপর দিন রাতে যে ঘটনা ঘটছে সেটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ। সেদিন বন্ধুর বাসায় গিয়ে অনেকক্ষণ থাকি এবং সন্ধ্যার পরে রওনা দিই। অনেকক্ষণ জ্যামে বসে থাকায় শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই লিফটে উঠলাম। লিফটে উঠে সিক্সথ বাটন প্রেস করলাম, লিফট উপরের দিকে উঠতে লাগলো। সেকেন্ড ফ্লোরে উঠতে লিফট থেমে গেল প্রথম দিনের মতো, সেই সাথে লোডশেডিং অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ, যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। আমি বেশ ভয় পেতে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম জেনারেটরে, কিন্তু জেনারেটর আসছে না। ঠিক সেই সময় একটা শব্দ আমার কানে ভেসে উঠল, কি যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে আসছে। আমি ভয়ে সাথে সাথে অবাক হলাম এই ভেবে যে লিফটের ভেতরে কিভাবে বাইরে থেকে শব্দ আসবে। বেশ ভয় পাচ্ছিলাম এই বুঝি দরজাটা দুদিকে সরে যাবে, এই বুঝি দেখব সেই মৃত চাহনির বৃদ্ধাকে। কিন্তু না, হঠাৎ কারেন্ট জেনারেটর ছাড়াই লিফট ওপরের দিকে উঠতে লাগলো। বেশ শীতল একটা অনুভূতি হলো আমার। আমার সামনে আমি যা দেখছি তা আমি কখনো প্রত্যাশা করিনি। আমার সামনে দুটো জ্বলন্ত চোখ জলজল করছে, আমার দিকে তাকিয়ে আছে। পকেট থেকে মোবাইলটা বের করে জ্বালালাম, হালকা আলোয় দেখলাম সেই বৃদ্ধাটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে আছে। আমার আর পা দুটো শূন্যে ভেসে আছে। এদিকে লিফট বোধহয় রকেটের গতিতে উপরে উঠছে। অন্ধকারে হয়তো আমার সাথে আরো কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু তার আগে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম গার্ডরা আমার পাশে। গতকাল রাতে ওরা আমার চিৎকার শুনে টেন্থ ফ্লোরে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমি সবার সাথে জিজ্ঞেস করলাম যে লোডশেডিং হওয়ার সাথে সাথে কেন জেনারেটর ছাড়া হয়নি। গার্ডরা অবাক হয়ে বলল গতকাল রাতে কোনো লোডশেডিং হয়নি। আমি আমার টি শার্টে কিছু রক্তের ফোঁটা দেখতে পেলাম। বুঝতে পারলাম না লিফট এই টেন্থ ফ্লোরে কিভাবে এলো। সেকেন্ড ফ্লোর থেকে খবর নিয়ে দেখলাম সেখানে কেউ নেই, সবাই দেশের বাড়িতে গেছে, এবং আমাদের ওপরের বাকি ফ্লোরগুলোও রেডি হলেও এখনো ভাড়া হয়নি। সেই বৃদ্ধাই বাকে এই ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এই ছিল ঘটনা, এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। আজকের এপিসোডটি যদি আনফরচুনেটলিও মিস করে ফেলেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে আপনার যে এপিসোডটি আপনি শুনতে চান, বিভিন্ন ধরনের এপিসোডের অপশন দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান সেই এপিসোডটি, বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। এবং ভূত এফ এম টিউন যেটা রয়েছে সেটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, ভূত এফ এম টিউন কোড নাম্বারটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এই টিউনটি আপনার করে নিতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখতে হবে, উইচ ইজ 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে ভূত এফ এম টিউনটি আপনার টিউন হয়ে গেছে। যাই হোক, বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। মনির আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ঘটনার সময় তার অনেক ভালো লাগছে, কিন্তু রাতে ঘুমাতে গেলে তাকে বোবায় ধরে। আমার যেটা মনে হয় যে আপনি মানে ওই যে ওই ওই ব্যাপারটা করে দেখতে পারেন। আমাদের মাসুম ভাই যেটা বলছিলেন আর কি শুরুতেই, যে বোবায় ধরলে সরাসরি সরাসরি কিছু একটা তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলা, আমি ঠিক জানি না এটা সমাধান কি। শাহাদাত হুসাইন আমাকে লিখেছেন এবং তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি ভূত এফ এম শুনছেন তার প্রিয় মানুষের সাথে এবং তিনি বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। এছাড়াও আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফ এম আমার অনেক পছন্দের একটি শো। বাবু ড্রাইভার আমাকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুমনি ফার্মগেট থেকে।
তার ছোট একটা বোন আছে, তাকে ডাকে, তিন চারটা ডাক দেয়, তারপর সে সেন্সলেস হয়ে পড়ে। সেন্সলেস হওয়ার পর এই ডাকটা আমার পাশের ঘরে এক নানি শুনে, নানি শুনে আবার সেই খালামণিকে বলছে যে তোমাকে তো ডাকছে তোমার দাদা, তোমার শুনতে পাও না? তারপর সবাই জেগে ওঠে। জেগে ওঠার পর সবাই কোন দিক দিয়ে ডাকছে, মাঠের দিক দিয়ে ডাকছে। সবাই কিছু এই গ্রাম্য অস্ত্র টস্ত্র নিয়ে সবাই চলে আসে টর্চ নিয়ে। তারপর দেখে যে মামাকে বাইর হয়, মামাকে দেখে যে একটা খাজুর গাছের নিচে মাথা নিচে দিয়ে পা উপরে রেখে পুঁতে রাখা হয়েছে এবং তার পা গুলো প্রচন্ড জোরে কাঁপতেছে। আর সবাই তখন যখন মামার কাছে গেল তখন প্রচন্ড একটা বাতাস তাদের সবাই ভেদ করে যে জায়গায় মামিকে পূরণ হয়ে ঠিক ওই জায়গায় যাইয়া থেমে যায়। থেমে যাওয়ার পর মামাকে ওই অবস্থায় সেন্সলেস অবস্থায় বাড়িতে আনে, আনিয়ে তারপর চিকিৎসা মিকিৎসা করে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর মামা কিছু বলতে পারে না, মুখের ভাষা হারিয়ে ফেলে, জাস্ট সব ইশারায় দেখাই দিতেছে এবং খাতায় লিখে দিচ্ছে কলম দিয়ে যে তাকে রাত্রে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি মারা যাওয়ার পর আমার আত্মার শান্তির জন্য তো কিছু করো নাই, তো আত্মার শান্তির জন্য কিছু গরিব লোক ডাইকে এনে খাওয়াবি এবং আমাকে যে জায়গায় পড়াইছে ওই জায়গায় একটা বাউন্ডারি করে একটা বিল্ডিং করে ছোট একটা মঠ তৈরি করে দিবি, নাহলে তা না হলে তোকে মেরে ফেলবো। হ্যাঁ, তো সে সময় মামা স্বপ্নের ঘরে রাজি হয়ে যায়, ঠিক আছে আমার তুমি কোনো ক্ষতি করো না, আমি তোমারে তুমি যা যা চাও আমি সব করে দেবো। তারপর মামা তার পরের দিন আবার মুখের ভাষা ফিরে পায় এবং মামির কথা মতো ও জায়গায় মঠ করে নাই, বাট কিছু গরিব লোক এবং আমাদের হিন্দু ধর্মের মতে ব্রাহ্মণ যারা আছে তাদেরকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াই দেয়। তারপর থেকে মামার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS আছে, আমরা SMS পড়বো। আমাদেরকে জয়শা লিখেছেন যে লাস্ট 2 week-এর চাইতে আজকে তার কাছে ভয়টা একটু বেশিই লাগছে। মাশরাফি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছেও ভালো লাগছে। আমাকে সাবাব লিখেছেন, আই এম ব্যাক আফটার উইক, এবং তিনি বলছেন যে এনজয়িং ভূত FM ভেরি মাচ। আমাকে সাদিয়া মিরপুর মির্জাপুর থেকে SMS করেছেন, মাই নেম ইজ সোহাগ, রাজশাহী থেকে বলছি, আজকের ভূত FM অনেক বেশি ভালো লাগছে তার কাছে। এবং আমাদেরকে এছাড়াও একতার SMS করেছেন টাঙ্গাইল থেকে এবং তিনি বলছেন যে ভূত দেখতে চান তাহলে আমাদের বাসায় আসেন। আমার আমি ভূত দেখতে চাচ্ছি না আপনার বাসায়, যে আমি বরং যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দয়া করে আপনার ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিন, আমরা সেই ঘটনাটি প্রচার করার চেষ্টা করব বা আপনাকে ইনভাইট করার চেষ্টা করব, যেটা আপনি চান আর কি, যদি ভালো হয়। নীল বেইলি রোড থেকে লিখেছেন যে ভাই, আমাদের শোরুমের চারতলার ফ্ল্যাটে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, আমরা চাই আপনারা ইমেল করে দিন সেই ঘটনাগুলো আমাদেরকে ভূত FM@radiofurti.fm এই অ্যাড্রেসে। আকবর আমাদেরকে নওগাঁ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে বোবা ধরা কথাটা কি আসলে ভূত নাকি রক্ত চলাচল সংক্রান্ত কোন বিষয়, বিজ্ঞান কি বলে? প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞান যেটা বলে, হ্যাঁ আমি এটা শুনেছি এটাও বলে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই মানে কোন দ্বন্দ্বেও বাদ সেই দ্বন্দ্বের ব্যাপারে আমি যাব না, আমি আসলে অবশ্যই বলবো না যে এটাতে একটা প্যারানর্মাল কিছু, বা আমি এটাও বলবো না যেটা বিজ্ঞান মানে বিজ্ঞান যেটা বলেছে সে ধরনের ব্যাপার, মানে আমি কোন এই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কাছে যারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তারা যেভাবে শেয়ার করেছেন সেইভাবে যতটা মজা লেগেছে সেটাই আসল কথা। নির্ঝর আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে রাসেল ভাই, আমার সব ফ্রেন্ডরা বসে লাইট অফ করে ভূত FM শুনছি। আমিনুল আমাদেরকে বাড়িধারা থেকে SMS করেন, ভান্ডারিয়া প্রিয়জপুর থেকে SMS করেছেন, ওকে। আমাদেরকে আরো SMS করেছেন ইসমাত এবং তিনি দরগা মহল্লা সিলেট থেকে SMS করেছেন। মইনুল আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাফি হাতিরপুল থেকে। এছাড়া আমাদেরকে মেহরাব SMS করেছেন যশোর থেকে, সোহেল আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন জোশ, দীপা এবং অর্ক আমাদেরকে SMS করেছেন, আদর SMS করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে, এছাড়াও তন্ময় ফয়সাল খিলখেত থেকে আমাদের SMS করেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের যে গেস্ট রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো একটা ছোট্ট ঘটনা। এবং আপনার এই ঘটনাটা কোথায় ঘটেছিল?
জি ভাই, এটা ফরিদপুরে।
আপনার নামটা আরেকবার একটু বলবেন।
হ্যালো সার, দিস ইজ সোহাগ এগেইন।
ওকে, আপনার ঘটনাটা শুনুন।
ঘটনাটা আমার এক বড় ভাই শরীফের কাছ থেকে শোনা, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা ফরিদপুরের ঘটনা, ফরিদপুরের চরকমলাপুরে একটা এলাকা, সেখানে বুড়িবাড়ি নামে একটা জায়গা আছে। তো এখানে এই জায়গাটার নাম বুড়িবাড়ি হলো কিভাবে, এটা ওইখানে লোকজন সবাই যেটা বলে যে এখানে আগে অনেক জঙ্গল ছিল, এখনো আছে, তো আগের থেকে এখন অনেক আর কি জিনিসটা অনেক কমে গেছে। তো আগে অনেক বেশি জঙ্গল ছিল, বাগান ছিল, কবরস্থান ছিল। তো আগে যেটা হতো যে এখানে লোকজন মাঝে মাঝে একটা বুড়িকে দেখতে পেত, তো বুড়িটার বাসা যে কোথায় ছিল লোকজন আর কি সেটা জানতো না, তো মাঝে মাঝে তাকে দেখা যেত যে সে জঙ্গলের ভিতরে হাঁটছে, পাতা কুড়াচ্ছে, এরকম দেখা যেত। তো সবাই মনে করতো যে এখানে জঙ্গলের ভিতরে হয়তো বুড়িটার বাড়ি আছে। তো এইভাবেই আস্তে আস্তে জায়গাটার নাম বুড়িবাড়ি হয়ে যায়। তো ওখানে এখন যে বাগানগুলো আছে ওইখানে চার থেকে পাঁচটা লোক আর কি তারা রাতে বসে বসে কাঠ খেলে, টাকা দিয়ে কাঠ খেলে, সেটা জুয়া বলা চলে। তো তারা এটা একটা নেশা পর্যায়ে চলে গেছে, তো তারা প্রতিদিনই সেটা করতে থাকে। তো একদিন রাতে তারা ওইভাবে খেলছে, তো এরকম মুহূর্তে তাদের মধ্যে একজন দেখতে পারে যে একটা গাছের নিচে লাল শাড়ি পরে কম বয়সী একটা মেয়ে বসে আছে। তো এটা দেখে তার মনে খারাপ চিন্তা ভাবনা জাগে এবং সে মেয়েটার পিছনে কথা বলে। তো সবাই মানা করে যে এত রাতে বেলা একটা মেয়ের পিছনে ঠিক না, তুই ঝামেলায় জড়াবি। তো সে কারো কথা না শুনে মেয়েটার পিছনে শুরু করে। তো সে যখন মেয়েটার কাছাকাছি যায়, মেয়েটা উঠে হাঁটা শুরু করে, সেও মেয়েটার পিছনে হাঁটতে থাকে। তো বাকি যারা ছিল তারা চিন্তা করলো একা একা বসে তারা কি করবে, তারাও ওই তাদের পিছে হাঁটতে থাকে। তো যে ওই মেয়েটাকে ফলো করতেছিল, তো তার অবস্থা দেখে মনে হচ্ছিল যে সে একটা মোহের মধ্যে আছে। মেয়েটা যেদিকে যাচ্ছে সে সেইভাবে যাচ্ছে, তাকে পিছ থেকে ডাকা হচ্ছে, সে তাদের কথা শুনছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, শুধু জাস্ট তার কনসেন্ট্রেটটা হচ্ছে ওই মেয়েটার দিকে। তো মেয়েটা আস্তে আস্তে কবরস্থানের দিকে আগাচ্ছে, তার পিছে বন্ধুরাও তার পিছে পিছে আগাচ্ছে এবং পিছ থেকে ডাকছে যে আর আগানো দরকার নেই। তো মেয়েটা আস্তে আস্তে কবরস্থানের ভিতরে ঢুকে গেল এবং একটা নতুন কবর খোড়া, সে কবর খোড়া কবরের পাশে একটা খেজুর গাছ, সেই খেজুর গাছটার নিচে গিয়ে বসার সাথে সাথে মেয়েটা লাল শাড়ি সাদা হয়ে গেল। তাকে পিছ থেকে ডাকা হচ্ছে যে তুই দেখতেছিস না কি হচ্ছে, সে শুনছে না। তো এমন মুহূর্তে যখন সে কবরস্থানের ভিতর এক পা দিবে, এই মুহূর্তে তার ফ্রেন্ডরা গিয়ে তাকে হাত ধরে এবং হাত দিয়ে ধরে বলতেছে যে তুই কি দেখিস না যে মেয়েটা লাল শাড়ি পরা ছিল এবং এখন ওর গায়ে সাদা শাড়ি হয়ে গেছে। তো ও বলতেছে যে ওর গায়ে লাল শাড়ি ছিল না সাদা শাড়ি ছিল এটা আমার দেখার বিষয় না, আমার জাস্ট ওর কাছে যাইতে হবে। সো ও কারো কথা শুনছে না, ও সবাইকে উপেক্ষা করে ওদিকে আগায় যাচ্ছে। তো এই মুহূর্তে কবরস্থানে তো অনেক মাটি ঠেলাটি পড়ে থাকে, তাদের ওর বন্ধুদের মধ্যে একজন কি করলো, একটা মাটির টুকরা নিয়ে ওই মেয়েটার দিকে ছুড়ে মারলো এবং মেয়েটার দিকে মাটির টুকরাটা যাওয়ার সাথে সাথে মেয়েটা একটা কালো বিড়াল হয়ে ওইখান থেকে চলে যায় এবং এটা দেখে যে ওকে ফলো করতেছিল সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো রাসেল ভাই, এটা ছিল আমার নেক্সট ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং জাওয়াদ আমাদের SMS করেছেন, তিনি বলেছেন যে আজকের ভূত এফএম অসম হচ্ছে, হ্যাঁ ভূত এফএম অসম হচ্ছে, কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছে সুতরাং আমি বেশ সমস্যা করছি মাঝে মাঝে। কাউসার শিকদার আমাদের SMS করেছেন রায়পুরা থেকে এবং তিনি বলছেন যে সব মিস করলে তিনি ভূত এফএম মিস করবেন না। জুয়েল আমাদের চিটাগং থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি আর শান্তা তোমাদেরকে শুনছি, বাট শান্তা তো ভয় পাচ্ছে না। বাহ, চমৎকার, অনেক সাহসী এবং আরো ভয়ঙ্কর কিছু শুনতে চান। আমার মনে হয় আরো ভয়ঙ্কর কিছু হলেও শান্তা ভয় পাবেন না, এই বিশ্বাস আমার শান্তার উপরে আছে। রাসেল আমাদেরকে রুয়েট থেকে লিখেছেন যে ভূত এফএম এক্সট্রিমলি অসাম এবং তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে তাসনিন SMS করেছেন এবং মাহমুদ আমাদের মিরপুর 6 থেকে SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। জহুরুল আমাদের SMS করেছেন বাগমারা থেকে, তিনিও আজকের ঘটনাগুলো বেশ পছন্দ করেছেন। মিলন এবং সীমা আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে কুমিল্লা থেকে সোহেল SMS করেছেন, আফরান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অনামিকা, ফরিদপুর থেকে জান্নাত আমাদের SMS করেছেন, জান্নাত এবং রুমি, আসাদ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে পিয়াস SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তাসরিফ, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে চয়ন সহ আরো অনেকে, যেমন দেবদাস, টিটু, নাইম আমাদের SMS করেছেন, সিয়াম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে শাফিন, SMS করেছেন রিপন ফরিদপুর থেকে, দীপ আমাদের SMS করেছেন বরিশাল থেকে, তারা 20 জন ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন মুন্না বরিশাল থেকে, এছাড়াও সোহেল আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন এস এ বনি, SMS করেছেন আমাদেরকে ব্ল্যাক বয়, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাগর চিটাগং থেকে, ময়মন সিং থেকে আমাদেরকে মহিম SMS করেছেন, মইনুল বরিশাল থেকে SMS করেছেন, আরো SMS করেছেন। যাই হোক, আজকে হাতে আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। তবে তার আগে জানিয়ে যাই যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটু কাইন্ডলি আপনারা ইমেল অ্যাড্রেসটি লিখে নেবেন যেখানে আপনাদের ঘটনাগুলো পাঠাতে হবে এবং আপনারা যত ভালো ঘটনা পাঠাবেন তত ভালো ভালো ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসতে পারবো। সো আপনাদের পরিচিত যে সমস্ত মানুষজন আছেন যাদের কাছ থেকে আপনারা ভালো ভালো ঘটনা জেনেছেন তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন ঘটনা পাঠাতে এবং তারা আশা করব যে উৎসাহ নিয়েই আমাদের সাথে এসে জয়েন করবেন এখানে এবং সবাইকে তাদের সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু লিখে নিতে হবে, সেটি হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট radiofurti.fm। আমি ইমেল অ্যাড্রেসটির স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@RADIOFORTI.FM। এই ছিল আমাদের অ্যাড্রেস এবং আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী শুক্রবারে আবার একই সময়ে নতুন অতিথিদের নিয়ে আমরা ফিরে আসবো। আমি আর মাসুম সাথে থাকবে অবশ্যই আপনাদের পাঠানো ঘটনাগুলো এবং নতুন নতুন অতিথিরা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে, বাট তারপরেও ফুর্তির প্লেস জুড়ে থাকছে দারুণ দারুণ সব গান এবং সেই গানগুলো নিয়ে বাকি রাতটা আপনাদের অনেক সুন্দর কাটুক, সুন্দর কাটুক ফুর্তির সাথে। আগামী সপ্তাহটা শুরু করতে আশাই করছি। আজকের মতো এখানেই, টাটা।